বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এখন শুনবেন সূরা বাকারার 207 থেকে 209 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান ইয়াশ نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو فَإِنْ زَلَلْتُمْ مِنْ بَعْدِ مَا جَاءَتْكُمُ الْبَيِّنَاتُ فَاعْلَمُوا أَنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ فَإِنْ زَلَلْتُمْ مِنْ بَعْدِ مَا جَاءَتْكُمُ الْبَيِّنَاتُ فَاعْلَمُوا أَنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ সদকাল্লাহুল আলিয়্যুল আযীম।
বিসমিল্লাহির রাহমানির রাহিম। অন্যদিকে মানুষের মধ্যে এমন লোকও আছে আল্লাহর সন্তুষ্টি লাভের অভিযানে যে নিজের প্রাণ উৎসর্গ করে। এই ধরনের বান্দার উপর আল্লাহ অত্যন্ত স্নেহশীল ও মেহেরবান। হে ইমানদারগণ, তোমরা পুরোপুরি ইসলামে প্রবেশ করো এবং শয়তানের অনুসারী হয়ো না, কেননা সে তোমাদের প্রকাশ্য শত্রু। তোমাদের কাছে যে সুস্পষ্ট ও দ্ব্যর্থহীন হিদায়াত এসে গেছে তা লাভ করার পরও যদি তোমাদের পদস্খলন ঘটে, তাহলে ভালোভাবে জেনে রাখো আল্লাহ মহাপরাক্রমশালী ও প্রজ্ঞাময়। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এ অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত এবং মধ্যপ্রাচ্য সহ সমগ্র বিশ্বে। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর শুনবেন গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ নিয়ে প্রতিবেদন। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তাঁরা জানেন সংবাদ পরিবেশনায় আমরা নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের খবরাখবরের পাশাপাশি বিশ্বের মজলুম জনগোষ্ঠীর খবরকেও আমরা গুরুত্বের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাকহীনদের কণ্ঠস্বর। যারা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের এই নিপীড়িত কণ্ঠস্বর শুনতে চান তারা রেডিও তেহরানের সামাজিক মাধ্যমেও যুক্ত হতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন persetoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/persetodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরানস্যাট বা বাদর 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই মেইলে radiotehran1982@gmail.com। সংবাদ বিশ্লেষণের পর গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আরেকবার জানিয়ে দেওয়া হবে। তো এখন শোনা যাক সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। কাবুলে মোল্লা হাসান অখুন্দের সঙ্গে আব্বাস আরাকচির সাক্ষাতে হিরমান্দ নদীর পানি বণ্টন ও আফগান শরণার্থী সংকট সমাধানের আহ্বান। ট্রাম্পের গাজা উপত্যকা সাফ করার পরিকল্পনার তীব্র বিরোধী তীব্র নিন্দা জানিয়ে সরাসরি প্রত্যাখ্যান করল হামাস। দশ বিষয়ে একমত বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ, ঢাবির অধীনে থাকছে না সাত কলেজ। এবং ক্ষমতা এলে দিল্লিকে অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গা মুক্ত করবে বিজেপি, অমিত শাহ। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন। এবারে বিস্তারিত পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন।
আফগানিস্তান সফরত ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি বলেছেন, অভিন্ন নদীর পানি বণ্টন এবং ইরানে অবস্থানরত আফগান শরণার্থীদের নিয়ে কাবুলের সঙ্গে তেহরানের সৃষ্ট মতপার্থক্য নিরসন করতে হবে। তিনি গতকাল কাবুলে আফগানিস্তানের তালেবান প্রধানমন্ত্রী মোল্লা মোহাম্মদ হাসান অখুন্দের সঙ্গে সাক্ষাতে এ আহ্বান জানান। আরাকচি বলেন, দুদেশের মধ্যে প্রবাহিত অভিন্ন নদী হিরমান্দের পানি বণ্টনের বিষয়ে অতীতে স্বাক্ষরিত চুক্তির পূর্ণ বাস্তবায়ন করতে হবে। তিনি বলেন, ইরানে বসবাসকারী আফগান শরণার্থী ও হিরমান্দ নদীর পানি নিয়ে মতবিরোধের নিরসন এমনভাবে করতে হবে যাতে দুদেশের মধ্যে সহযোগিতা শক্তিশালী করার ক্ষেত্র তৈরি হয়। তিনি সম্মানের সঙ্গে সকল অবৈধ আফগান শরণার্থীকে তাদের দেশে ফেরত পাঠানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। ইরানের শীর্ষ কূটনীতিক বলেন, তার দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা আফগানিস্তানের নিরাপত্তা ও স্থিতিশীলতার উপর নির্ভর করছে। সাক্ষাতে ভাতৃপ্রতিম দুই মুসলিম প্রতিবেশী দেশের মধ্যে কূটনৈতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করার আহ্বান জানান তালেবান প্রধানমন্ত্রী হাসান অখুন্দ। তিনি বলেন, এ লক্ষ্যে দুদেশের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের পরস্পরের দেশ সফরের মাত্রা বাড়ানো উচিত। ইহুদিবাদী ইসরায়েলি সেনারা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজা উপত্যকায় বেসামরিক ফিলিস্তিনিদের ওপর গুলিবর্ষণ করেছে এবং এতে অন্তত দুই গাজাবাসী নিহত ও একটি শিশুসহ সাতজন আহত হয়েছে। 2023 সালের অক্টোবর মাসে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর ইহুদিবাদী সেনারা উত্তর ও দক্ষিণ গাজার মাঝখানে একটি করিডর নির্মাণ করে। দখলদার সেনাদের হামলা থেকে বাঁচতে যারা উত্তর গাজায় নিজেদের ঘরবাড়ি ত্যাগ করে উপত্যকার দক্ষিণে চলে গিয়েছিলেন তারা যাতে উত্তরে ফিরে যেতে না পারেন সেজন্য নেজারিম নামক ওই করিডর স্থাপন করা হয়। গত 19 জানুয়ারি কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তিতে বলা হয়েছে, দক্ষিণ গাজায় পালিয়ে যাওয়া ফিলিস্তিনিরা নির্বিঘ্নে উত্তরে তাদের ঘরবাড়িতে ফিরতে পারবেন, কিন্তু ইসরায়েলি সেনারা যুদ্ধবিরতির শুরু থেকেই এই কাজে বাধা দিচ্ছে এবং গতকাল হাজার হাজার ফিলিস্তিনি নেজারিম করিডরের কাছে জড়ো হলে দখলদার সেনারা তাদের উপর নির্বিচারে গুলি চালায়, ফলে 9 জন গ্রাম গাজাবাসী হতাহত হন। হামাস রোববার এক বিবৃতিতে সুস্পষ্টভাবে জানিয়েছে, ফিলিস্তিনিদেরকে দক্ষিণ গাজা থেকে উত্তরে ফিরতে বাধা দিয়ে ইসরায়েলি সেনারা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করছে। বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধবিরতি চুক্তির শর্তাবলী বাস্তবায়নের কাজে বাধা দিচ্ছে দখলদার ইসরায়েল। ইহুদিবাদী ইসরায়েল গাজা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে অবরুদ্ধ এই উপত্যকার উপর আবার পাশবিক গণহত্যা শুরু করলে ইয়েমেনের যোদ্ধারা আবার ইসরায়েলি লক্ষ্যবস্তুগুলোতে হামলা শুরু করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল হুথি। ইহুদিবাদী বাহিনী যখন গাজা যুদ্ধবিরতি লঙ্ঘন করে অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে বড় ধরনের সামরিক অভিযান চালাচ্ছে, তখন হুথি এই হুমকি দিলেন। এছাড়া গাজার নেজারিম করিডরে মোতায়েন ইসরায়েলি সেনাদের গুলিতেও রোববার 2 জন গাজাবাসী নিহত হয়েছেন, যা যুদ্ধবিরতি চুক্তির সম্পূর্ণ লঙ্ঘন। হুথি সতর্ক করে দিয়ে বলেছে, ইহুদিবাদী সরকার যদি আবার যুদ্ধ শুরু করে তাহলে আমাদের অভিযানগুলো আবার চালু হবে। আব্দুল মালিক আল হুথি বলেন, শত্রুর ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ, দায়িত্বশীল ও করিতকর্মা থাকতে হবে। তিনি ইহুদিবাদী ষড়যন্ত্রকে মুসলিম বিশ্বের জন্য বিপজ্জনক ও ধ্বংসাত্মক হিসেবে তুলে ধরে আমেরিকা ও ইসরায়েলি ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি ভয়াবহ গণহত্যার শিকার গাজা উপত্যকা সাফ করার ব্যাপারে যে বক্তব্য দিয়েছেন তার নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস ও ইসলামী জেহাদ। ট্রাম্প শনিবার মার্কিন প্রেসিডেন্টের জন্য নির্ধারিত বিশেষ বিমান এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দাবি করেন, গাজা সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং এটি পরিষ্কার করার জন্য সেখানকার অধিবাসীদের সরিয়ে দেওয়া উচিত। তিনি গাজাবাসী ফিলিস্তিনিদের প্রতিবেশী দেশ মিশর ও জর্দানে স্থানান্তর করার প্রস্তাব দেন। যে গাজাবাসী গত 15 মাসের বেশি সময় ধরে ইসরায়েলের নারকীয় হত্যাযজ্ঞের শিকার হওয়া সত্ত্বেও তাদের ভূমি ত্যাগ করতে রাজি হয়নি, এখন সেই গাজাবাসীকে তাদের উপত্যকা পরিষ্কার করার অজুহাতে গাজা থেকে বিতাড়ন করতে চান ট্রাম্প, যা ফিলিস্তিনি জনগণ ভালোভাবে নেয়নি। গাজার ফিলিস্তিনি সাধারণ জনগণ ও নেতৃবৃন্দ ট্রাম্পের এই বিভ্রান্তিকর আহ্বানের নিন্দা জানিয়ে বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প যতই বলুন এবং গাজা পুনর্নির্মাণ সংক্রান্ত তার বক্তব্যে যত সদিচ্ছাই থাকুক না কেন, গাজা উপত্যকা ত্যাগ করার কোনো প্রস্তাব আমরা গ্রহণ করব না।
রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/bn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। ন্যূনতম সংস্কার শেষে দ্রুত জাতীয় নির্বাচন, ইসলামী শরিয়া বিরোধী কোনো সিদ্ধান্ত না নেওয়া ও ইসলাম বিরোধী কথা না বলা সহ দশ বিষয়ে একমত হয়েছে বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজ দুপুরে রাজধানীর পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে প্রায় দেড় ঘণ্টার বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান। তিনি বলেন, আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মাওলানা সৈয়দ রেজাউল করিম সাহেবের সঙ্গে আমরা আলোচনা করেছি। এই আলোচনায় আমরা মোটামুটি দশটি বিষয়ে একমত হয়েছি। যেসব বিষয়ে দুটি দল একমত হয়েছে সেগুলোর কয়েকটি হল দুর্নীতিবাজ, সন্ত্রাসী, খুনি ও টাকা পাচারকারীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা, আগামীতে যেন আওয়ামী লীগের মতো আর কোনো ফ্যাসিবাদী শক্তি ক্ষমতায় আসতে না পারে সে ব্যাপারে রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ থাকা ইত্যাদি। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অধিভুক্ত সরকারি সাত কলেজের সম্মানজনক পৃথকীকরণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ দুপুরে ঢাবি উপাচার্যের কার্যালয়ের সভাকক্ষে সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে ঢাবি উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খানের জরুরি বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে। দিল্লিকে কথিত বাংলাদেশি ও রোহিঙ্গা মুক্ত করার ঘোষণা দিয়েছেন বিজেপি নেতা ও ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, বিজেপি তার সমস্ত নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করবে, দিল্লিকে বিশ্বের এক নম্বর রাজধানী করবে। আগামী মাসের নির্বাচনে যদি বিজেপি জয়ী হয় তাহলে দিল্লিকে অবৈধ বাংলাদেশি অভিবাসী এবং রোহিঙ্গাদের হাত থেকে মুক্ত করবে। গতকাল নরেলা বিধানসভা কেন্দ্রে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ আম আদমি পার্টিকে ক্ষমতা থেকে উৎখাত করে তাদের দুঃশাসন শেষ করার আহ্বান জানান। পাশাপাশি তিনি দিল্লিতে ক্ষমতাসীন আম আদমি পার্টিকে অবৈধ আয় পার্টি বলেও আখ্যা দেন। তিনি বলেন, গত দশ বছরে আম আদমি পার্টি হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করেছে। তিনি দাবি করেন, দিল্লিতে এএসপি সরকারের প্রতি কার্যক্রমে ব্যাপক দুর্নীতি হয়েছে। দিল্লি আবগারি নীতি মামলার প্রসঙ্গে অমিত শাহ কটাক্ষ করে বলেন, সুপ্রিম কোর্ট আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে জামিন দিয়েছে আর তিনি সেটিকে ক্লিন চিট বলে দাবি করছেন, কিন্তু কেজরিওয়ালজি জামিন পাওয়া মানেই ক্লিন চিট নয়। আপনাকে পুরো বিচার প্রক্রিয়া মোকাবেলা করতে হবে, আপনি জেল খাটার জন্য দীর্ঘ প্রস্তুতি নিন। জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আইমান সাফাদি বলেছেন, যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের অন্য কোথাও পাঠানোর কঠোর বিরোধী তার দেশ। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গতকাল জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার সাংবাদিকদের বলেছিলেন, গাজা খালি করার জন্য জর্ডান, মিশর ও অন্য আরব দেশগুলোর আরও বেশি মাত্রায় ফিলিস্তিনিদের গ্রহণ করা উচিত। ট্রাম্পের এই বক্তব্যের বিরোধিতা করে জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আইমান সাফাদি সুস্পষ্ট ভাষায় বলেন, গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের কঠোর বিরোধী তার দেশ। এই ব্যাপারে জর্ডানের অবস্থান শক্ত এবং অটল রয়েছে, কোন রকমের নড়চড় হচ্ছে না। জর্ডানের শীর্ষ এই কূটনীতিক সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে বলেছেন, তার দেশ গাজায় যুদ্ধবিরতির প্রতি সমর্থন জানায় এবং এটি পরিপূর্ণভাবে বাস্তবায়ন হওয়া উচিত বলে মনে করে। একই সাথে গাজার বিভিন্ন অংশ মানবিক ত্রাণ পৌঁছানো জরুরি বলেও উল্লেখ করেছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা উপত্যকার বাসিন্দাদের জোরপূর্বক সরিয়ে দেওয়ার যে প্রস্তাব দিয়েছেন তা প্রত্যাখ্যান করেছেন ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। মাহমুদ আব্বাসের কার্যালয় থেকে ট্রাম্পের গাজা খালি করার পরিকল্পনার বিরুদ্ধে কঠোর নিন্দা জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনি জনগণ তাদের জমি ও পবিত্র স্থানগুলো ছাড়বে না। শনিবার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সাথে আলাপকালে ট্রাম্প বলেন, 15 মাসের যুদ্ধের পর গাজা একটি বিধ্বস্ত জায়গায় পরিণত হয়েছে। ফিলিস্তিনিদের গাজা থেকে সরানোর ব্যাপারে জর্দানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহর সঙ্গে কথা বলেছেন বলেও জানান তিনি। ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমি চাই মিশর এই মানুষদের নিয়ে যাক, আমি চাই জর্দান এসব মানুষকে সরিয়ে নিক। তিনি বলেন, আপনারা সম্ভবত 15 লাখ মানুষের কথা বলছেন এবং আমরা পুরো জায়গাটি খালি করে ফেলব। এদিকে ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে আরব লীগ। ফিলিস্তিনি জনগণকে তাদের ভূমি থেকে উৎখাত করার প্রচেষ্টার বিরুদ্ধে হুঁশিয়ার করেছে তারা। আরব লীগ এক বিবৃতিতে বলেছে, জনগণকে তাদের ভূমি থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত ও উচ্ছেদ করাকে কেবল জাতিগত নিধান বলেই ডাকা যেতে পারে। আজ সকাল থেকে ফিলিস্তিনি উদ্বাস্তুদের উত্তর গাজা উপত্যকায় ফিলিস্তিনি শরণার্থীদের ফিরে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। আজ সকাল থেকে হাজার হাজার ফিলিস্তিনি শরণার্থী উপকূলীয় আল রশিদ রাস্তা দিয়ে গাজা শহর এবং উত্তর গাজা উপত্যকায় ফিরে আসতে শুরু করেছেন। আজ সকালে ফিলিস্তিনিরা গাজা উপত্যকার উত্তরাঞ্চলে তাদের বাড়িতে ফিরে যাওয়ার ঘোষণার পর থেকে উদযাপন শুরু করে। পার্স টুডে অনুসারে ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস এ বিষয়ে এক বিবৃতিতে ঘোষণা করেছে যে ফিলিস্তিনি শরণার্থীদের প্রত্যাবর্তন ফিলিস্তিনি জনগণের জন্য একটি বিজয় এবং এর অর্থ দখলদারদের পরাজয়। আর এর সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইয়াহিয়া সিনাওয়ারের সেনাদের অসাধারণ ইসলামী মানবিক আচরণের কারণে ইসরায়েলি যুদ্ধবন্দীরা কৃতজ্ঞতা জানিয়েছেন এই সংগ্রামী ফিলিস্তিনিদের প্রতি। এ সম্পর্কে আজকের দৃষ্টিপাতে শুনুন আমাদের ভাষ্যকারের একটি প্রতিবেদন, শুনুন সহকর্মী আমির হোসেনের পরিবেশনায়।
ইসরায়েলি কারাগার থেকে মুক্ত হওয়া নিরাপরাধ ফিলিস্তিনি বন্দীদের সঙ্গে কৃত আচরণের তুলনায় মুক্তিপ্রাপ্ত ইসরায়েলি বন্দীদের সঙ্গে কৃত আচরণের পার্থক্য বিপুল বিস্ময়ে জাগানো। হামাসের সঙ্গে সাম্প্রতিক বন্দি বিনিময়ে মুক্ত হওয়া ইসরায়েলি নারী সেনারা তাদের সঙ্গে কৃত মানবীয় ও সদাচরণের বিষয়টি স্বীকার করায় এ বিষয়ে আবারও বিপুল বিস্ময় সৃষ্টি হয়েছে। কারণ এর আগেও মুক্তি পাওয়া ইসরায়েলি নারী বন্দীরা একই ধরনের সাক্ষ্য দিয়েছিলেন। লিয়াত ইৎজিলি নামের এক ইসরায়েলি নারী সেনা ইসরায়েলি দৈনিক হারেৎসকে দেওয়া সাক্ষাৎকারে হামাসের ভালো ব্যবহারের কথা তুলে ধরে বলেছেন, ফিলিস্তিনি সংগ্রামীরা তার সঙ্গে ভালো আচরণ করেছেন, তাকে হুমকি দেননি, তাকে তার নিজস্ব বিভিন্ন পোশাক পরার অনুমতি দিয়েছেন এবং এমনকি তার চশমা পাওয়ার ক্ষেত্রেও তাকে সহযোগিতা করেছেন। তাকে রাখা হয়েছিল খান ইউনিসের একটি বাসভবনে। ফিলিস্তিনি সংগ্রামীর এক মা তাকে সান্ত্বনা দিতেন, এই ইসরায়েলি নারী সেনা যা কিছু দাবি করতেন ফিলিস্তিনি সংগ্রামীরা তার জন্য সেসব সংগ্রহ করতেন। তারা তাকে গোসল করার ও কাপড় ধোয়ারও সুযোগ দিতেন। লিয়াত আরো জানিয়েছেন, ওই বাসভবনে তিনি পুরোপুরি স্বাধীন ছিলেন, কেউ তার পিছনে লেগে থাকত না। ঘরের ভেতরে তিনি স্বাধীনভাবে ঘুরে বেড়াতেন এবং তাকে আল জাজিরা টেলিভিশন দেখার অনুমতি দেওয়া হতো। সবজি জাতীয় খাবারের প্রতি তার বিশেষ আকর্ষণ লক্ষ্য করেছিলেন তার পাহারাদাররা। তারা এই ইসরায়েলি সেনার জন্য পিৎজা ও নানা ধরনের ফল ও সবজিরও ব্যবস্থা করতেন। ফিলিস্তিনি সংগ্রামীদের আটক কেন্দ্র থেকে মুক্ত হওয়ার একদিন পর দানিয়েল নামের এক ইসরায়েলি সেনা কাসাম ব্রিগেডের কমান্ডারদের কাছে পাঠানো এক চিঠিতে লিখেছেন, আমার কন্যা এমিলিয়ার সঙ্গে অসাধারণ মানবীয় আচরণ করার জন্য আমি আন্তরিক চিত্তে আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা তার জন্য ছিলেন বাবা ও মায়ের মতো এবং সে যখনই চাইত তখনই আপনারা তার নিজস্ব কক্ষে তাকে ঢোকার সুযোগ দিতেন, ফলে সে ভাবত আপনারা সবাই তার বন্ধু, ও শুধু বন্ধুই নয় বরং তার ঘনিষ্ঠ ও প্রকৃত আত্মীয় স্বজন। শিশুদের বন্দী রাখা উচিত নয়, কিন্তু আপনাদের দয়া ও অন্যান্য একদল ভালো মানুষের সঙ্গে এই বিষয়ে পরিচিত হলাম। আমার কন্যাটি তো নিজেকে গাজার রানী বলে মনে করত। আমি চিরকাল আপনাদের কাছে ঋণী থাকব, কারণ আমার ছোট্ট মেয়েটি কোনো মানসিক ক্ষতির শিকার না হয়েই গাজা থেকে ফিরে এসেছে। ইয়োখাবিত লিউস্টার নামক আরেক ইসরায়েলি বন্দীও নানা সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তার সঙ্গে হামাস সংগ্রামীদের মানবিক আচরণের কথা উল্লেখ করেছেন। তিনি বলেছেন, আমাদেরকে যখন গাজায় আনা হলো তখন প্রথমেই তারা বলেছেন যে তারা পবিত্র কোরআনে বিশ্বাস করেন ও মুসলমান এবং তারা কোনো ক্ষতি আমাদের করবেন না, বরং নিজ সহযোগীদের সঙ্গে যে আচরণ তারা করেন আমাদের সঙ্গেও ঠিক সেই রকম আচরণই করা হবে। তারা ছিলেন খুব ভালো মানুষ ও দয়ালু। আমরা ভালোভাবে খাবার খাচ্ছি কিনা সে বিষয়ে তারা নিশ্চিত হতে চাইতেন। আমাদের ও তাদের খাবারে কোনো পার্থক্য ছিল না। আমাদের সঙ্গে তারা খুব ভালো আচরণ করতেন, এমনকি আমাদের খুঁটিনাটি বিষয়েও তারা যত্ন নিতেন। এলমুক গোল্ডস্টাইন নামক 48 বছর বয়স্ক এক ইসরায়েলি বন্দী তার সঙ্গে কাসাম ব্রিগেড সদস্যদের সদাচরণের কথা তুলে ধরে ইসরায়েলি চ্যানেল 12 কে বলেছেন, ওরা তথা হামাস সদস্যরা আমার ও আমার 3 সন্তানের জীবন রক্ষার জন্য ইসরায়েলি বোমাবর্ষণের মুখে জীবন কোরবানি করতেও প্রস্তুত ছিলেন। আমরা একটা সুপারমার্কেটে থাকা অবস্থায় ইসরায়েলি বোমাবর্ষণ শুরু হয়। আমরা তখন এক পাথরের বোর্ডের পেছনে আশ্রয় নিলাম এবং হামাসের সশস্ত্র প্রহরীরা আমাদের সামনে এসে দাঁড়িয়ে তাদের শরীরকে আমাদের রক্ষার জন্য ব্যবহার করছিলেন। ইসরায়েলি কান নামক বার্তা সংস্থার সাংবাদিকরাও গাজায় প্রথম পর্যায়ের যুদ্ধবিরতির আওতায় মুক্ত হওয়া 3 ইসরায়েলি নারী বন্দী সম্পর্কে বলেছেন, 471 দিন বন্দী থাকার সময় তারা খুব সহজেই আরবি ভাষা শিখেছেন এবং পরিপূর্ণ নিরাপদ ও সুস্থ ছিলেন। রুশ সংবাদ সংস্থা স্পুতনিকও 400 দিন বন্দী থাকার পর মুক্তি পাওয়া ইসরায়েলি নারী বন্দীদের শারীরিক অবস্থাকে প্রত্যাশিত বলে উল্লেখ করে লিখেছে, আর এ থেকেই বোঝা যায় ফিলিস্তিনি সংগ্রামীরা কতটা উন্নত নৈতিক ও মানবিক নীতিমালা মেনে চলে।
শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের সর্বশেষ খবর সহ সকল বিষয়ে আপডেট পেতে যুক্ত হন আমাদের সোশ্যাল মিডিয়ায়। জানিয়ে দিচ্ছি আমাদের লিঙ্কগুলো, ওয়েবসাইট থেকে লাইভ শোনার লিঙ্ক firsttoday.ir/bn, ফেসবুক লাইভে আমাদের অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/firsttoday, ইউটিউব চ্যানেল থেকে লাইভ শোনার লিঙ্ক www.youtube.com/@firsttodaybn, আর্কাইভ থেকে শোনার লিঙ্ক firsttoday.ir/bn/radio/archive, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক t.me/firsttodaybn। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাত 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবারে সবশেষে পাওয়া একটি খবর সহ বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি। কাবুলে মোল্লা হাসান অখুন্দের সঙ্গে আব্বাস আরাকচির সাক্ষাতে হিরমান্দ নদীর পানি বণ্টন ও আফগান শরণার্থী সংকট সমাধানের আহ্বান। ট্রাম্পের গাজা উপত্যকা সাফ করার পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়ে সরাসরি প্রত্যাখ্যান করল হামাস। 10 বিষয়ে একমত বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। ঢাবির অধীনে থাকছে না 7 কলেজ। ক্ষমতা এলে দিল্লিকে অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গা মুক্ত করবে বিজেপি, অমিত শাহ। এবারে আরও একটি খবর, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC-র এরোস্পেস ফোর্স গাজা নামে একটি সুপার হেভি ড্রোন উন্মোচন করেছে। ইহুদিবাদ ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের চলমান সংগ্রামকে সম্মান জানাতেই ড্রোনটির নাম গাজা রাখা হয়েছে। গতকাল একটি বৃহৎ সামরিক মহড়ায় ড্রোনটি উন্মোচন করা হয়। তো শ্রোতা বন্ধুরা, চলুন এবারে আমাদের পরবর্তী পরিবেশনায় যাওয়া যাক।
দর্পণ।
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নেন। তুরস্কের প্রাণঘাতী ভেজাল মদের সংকট শীর্ষক বিশেষ আলোচনায় আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি আক্তার জাহান।
এবং আমি সোহেল আহমেদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাবো।
গত কয়েক বছরে ভেজাল মদ বা অ্যালকোহলযুক্ত পানীয় উৎপাদনের সবচেয়ে বড় গোপন কেন্দ্রে পরিণত হয়েছে ইস্তাম্বুল। সেখানে প্রতি বছর এ জাতীয় প্রায় 20 লাখ লিটার পানীয় আটক করা হয় এবং প্রতি বছর এসব ভেজাল মদ পান করে মারা যান অন্তত 500 জন। তুরস্কে 2024 সালের শেষের সপ্তাহগুলোতে এবং নতুন বছর 2025 প্রথম দিনগুলোতে ভেজাল মদ পানের কারণে মৃত্যুর সংখ্যা বাড়তে থাকার খবর এসেছে। নতুন বছরের প্রথম দিনেই তুরস্কে ভেজাল মদ তৈরি ও বিক্রির একটি নেটওয়ার্কের মদ খেয়ে বহু লোক মারাত্মক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। এদের মধ্যে 37 জন মারা যান, 17 জন দৃষ্টিশক্তি হারান এবং 22 জন এখনও আইসিইউতে আছেন।
ভেজাল মদ পানে মৃত্যুর সংখ্যা ভয়াবহভাবে বাড়তে থাকার অন্যতম শীর্ষস্থানীয় দেশে পরিণত হয়েছে তুরস্ক। বিশেষজ্ঞরা বলছেন, প্রতি বছর দেশটিতে এ খাতে মৃত্যুর সংখ্যা অন্তত 500 জন এবং দিনকে দিন পরিস্থিতি শোচনীয় হচ্ছে। এছাড়াও বছরের পর বছর ধরে এ জাতীয় ভেজাল মদের চালান গোপনে প্রতিবেশী দেশগুলোতে পাচারের চেষ্টা করে আসছে কোনো কোনো অসাধু ও অপরাধী চক্র। গত কয়েকদিনে ইস্তাম্বুলের বাইরাম পাশা এলাকায় একটি বাড়িতে তল্লাশি চালিয়ে 11,000 বোতল নকল বা ভেজাল মদ আবিষ্কার করা হয়, যার প্রাথমিক মূল্য 1 কোটি লির। এদিকে বুরসা শহরেও এক ভিলা বাড়িতে তল্লাশি চালিয়ে মদ তৈরির ভূগর্ভস্থ অবৈধ কারখানা আবিষ্কার করা হয়। এখানে 5 টনেরও বেশি মদ বাজারে পাঠানোর জন্য প্যাকেটজাত করা হয়েছিল। তুরস্কের রাজধানী আঙ্কারা শহরে নতুন খ্রিস্টীয় বছর শুরুর মাত্র একদিন আগে পুলিশের 4টি পৃথক অভিযানে আটক করা হয় 30,000 লিটার ভেজাল মদ ও মদ তৈরির উপকরণ বা সান সরঞ্জাম। এসবের প্রাথমিক মূল্য ছিল $10,00,000 বেশি।
তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভেজাল পানীয় তৈরির সঙ্গে জড়িত 55 জন উৎপাদককে আটক করা হয়েছে। তাদের কারখানা ও যন্ত্রপাতি বা সাজ সরঞ্জামও আটক করা হয় 26টি প্রদেশে পুলিশের অভিযান চালিয়ে। তুরস্কের কৃষি মন্ত্রণালয় অ্যালকোহল মেশানো পানীয় তৈরির কারখানাগুলোর মধ্যে শীর্ষস্থানীয় একটি কারখানার নাম প্রকাশ করেছে, যে কারখানা জনগণের স্বাস্থ্য নিয়ে প্রতারণাময় খেলা খেলে এসেছে। কিন্তু বিখ্যাত এই কারখানাটি বলেছে, বোতল, ট্রেডমার্ক এবং অন্য সব কিছু সঠিক হলেও এর ভেতরের উপাদানগুলোর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। দৃশ্যত এক গোপন মাফিয়া চক্র আমাদের কারখানার শত শত খালি বোতল সংগ্রহ করতে সক্ষম হয় এবং এসব বোতল তারা ভেজাল পানীয় দিয়ে পূর্ণ করেছে আমাদের বদনাম করার জন্য। আর এই খবর থেকে বোঝা যায়, তুরস্কের সবচেয়ে ভালো বা জনপ্রিয় ব্র্যান্ডগুলোর পণ্য রপ্তানির শত শত কোটি ডলার আয় হুমকির মুখে রয়েছে।
ভেজাল পানীয় বা মদ পানজনিত মৃত্যুর ঘটনায় সবাই প্রতিবাদ জানিয়েছে। তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া মাদকদ্রব্য, অস্ত্র ও মানব পাচারে জড়িত মাফিয়া চক্রগুলোর বিরুদ্ধে পূর্ণ শক্তি ও পুলিশ বাহিনী ব্যবহার করার পরও এখন আরও বাড়তি পুলিশ অভিযানের নির্দেশ দিতে বাধ্য হয়েছেন। দৃষ্টান্ত হিসেবে বলা যায়, কেবল এক সপ্তাহে ইস্তাম্বুল থেকে 100 জন ভেজাল মদ উৎপাদককে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু এ ধরনের গোপন কারখানা বা ভেজাল মদ বিতরণের বহু কেন্দ্র আঙ্কারা, আনাতোলিয়া, স্যামসন, মার্সিন ও এজমিরে রয়েছে বলে খবর এসেছে। ভেজাল মদ উৎপাদনের বিরুদ্ধে তুর্কি কর্তৃপক্ষ সক্রিয় হয়ে উঠেছে জনস্বাস্থ্য রক্ষার লক্ষ্য নিয়ে, যদিও এর আসল কারণ হল প্রথমত ভেজাল মদ পানজনিত কারণে মৃত্যুর খবর প্রকাশের ফলে তুর্কি পর্যটন শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং দ্বিতীয়ত তুরস্ক একটি মুসলিম রাষ্ট্র হওয়া সত্ত্বেও তুর্কি সরকার বিপুল অর্থ ব্যয় করে থাকে পানীয় উৎপাদন ও বিক্রির খাত হতে, কিন্তু ভেজাল মদ উৎপাদন এই রাজস্ব আয়ের পথও বন্ধ করছে।
মদ জাতীয় পানীয় রপ্তানির উপর শুল্ক ও ভ্যাট ধার্য করেও তুরস্ক সরকার বিপুল অর্থ আয় করে থাকে, এবং এসব করের কারণে এ জাতীয় পণ্য দ্বিগুণ দামে কিনতে হচ্ছে ভোক্তা ও পর্যটকদের। তুর্কি অর্থনীতিবিদ ও বিশ্লেষক এবং পর্যবেক্ষকদের মতে এই বিষয়টি এখন এক জাতীয় চ্যালেঞ্জে পরিণত হয়েছে। তুর্কি ব্যবসায়ী ও শিল্প পেশাজীবী সমিতি টিইএসকের প্রেসিডেন্ট বেন ডেভি পালান ডোকেন বলেছেন, তুরস্কের ওষুধের দোকানগুলোতে ইথাইল অ্যালকোহল বা ইথানল অবাধে বিক্রি করা হয়, আর এই সহজলভ্য হয় এবং ইন্টারনেটে অর্ডার দিয়ে সংগ্রহ করা সম্ভব হয়, লোকেরা ঘরে বসেই মদ তৈরি করতে পারে, ফলে ঝুঁকির মুখে রয়েছে জনস্বাস্থ্য ও ক্ষতির শিকার হচ্ছে সরকার। বর্তমানে প্রতি বছর 500 মানুষ মারা যাচ্ছে এই সংকটের কারণে।
পালান ডোকেন আরও বলছেন, গত 10 বছরে তুরস্কে আটক করা হয়েছে প্রায় 1,50,00,000 লিটার ভেজাল মদ, আর এটা হচ্ছে চূড়ান্ত পর্যায়ের মদের হিসাব। কাঁচা মদ বিক্রি হচ্ছে আরও কয়েক গুণ বেশি। এই সব ভেজাল মদ যে কেবল জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর তা নয়, সরকারের অর্থনৈতিক আয়কেও করছে ক্ষতিগ্রস্ত, এবং এর ফলে সরকার প্রতি বছর 1,000 কোটি লির থেকে বঞ্চিত হচ্ছে। তুরস্কের গণমাধ্যম কর্মকর্তারা দেশটির ভেজাল মদের নানা বিপদের কথা বারবার উল্লেখ করে আসলেও দেশটির একদল মৃত্যুর সওদাগর এইসব মদের কার্গো রপ্তানি করছে প্রতিবেশী ইরাক, ইরান ও সিরিয়ায়। তো শ্রোতা ভাই বোনেরা, তুরস্কের প্রাণঘাতী ভেজাল মদের সংকট শীর্ষক বিশেষ এই আলোচনা এখানে শেষ করছি। যারা সঙ্গ দিলেন তাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশন। এবারে যাওয়া যাক পরবর্তী আয়োজনে।
নারী মানব ফুল।
শ্রোতা ভাই ও বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করছি যে যেখানে আছেন ভালোই আছেন। নারী মানব ফুল শীর্ষক সমাজ ও পরিবারে নারীর অবস্থা এবং আদর্শ ভূমিকা বিষয়ক ধারাবাহিক আলোচনার পঞ্চম পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। এ পর্ব উপস্থাপনায় রয়েছি আমি আক্তার জাহান
ও আমি গাজী আব্দুর রশিদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
নারী সম্পর্কে যুগে যুগে নানা ধরনের চরমপন্থী বা প্রান্তিক ধারণা দেখা গেছে। কোনো কোনো ক্ষেত্রে নারীকে খোদা বা প্রভুর সমতুল্য, কোনো কোনো ক্ষেত্রে তাদেরকে পশুর সমতুল্য বলে ধরে নিয়েছে প্রাচীন মানব সমাজ। আসলে তাদেরকে খুব কমই যথাযথ মর্যাদা দেয়া হয়েছে। দৃষ্টান্ত হিসেবে গত কয়েকটি পর্বে প্রাচীন গ্রিস ও রোমে নারীদের অবস্থার কিছু দিক আমরা তুলে ধরেছি। আজ আমরা ইসলাম পূর্বযুগের আরব সমাজের নারীদের অমানবিক অবস্থার বিষয়েও আলোকপাত করব। সে যুগের আরব নারীদের অবস্থা ছিল এত অমানবিক যে আরবরা নারী ও কন্যাদেরকে পশুর সঙ্গে বিনিময় করত এবং কেনা বেচা করত। এতে তাদের কোনো লজ্জা হতো না। আরব নারীদের সামাজিক ও ব্যক্তিগত কোনো অধিকার ছিল না। সে যুগের আরব সমাজ ছিল পুরুষের একক কর্তৃত্বাধীন। তারা সীমাহীন ক্ষমতা ভোগ করত, এমনকি সন্তানদের জীবিত রাখা ও না রাখা ছিল তাদের ইচ্ছাধীন বিষয়।
আরব উপদ্বীপের লোকজন বেদুইনদের মতো তাবুতে বসবাস করত। উষ্ণ ও শুকনো মরুময় এ অঞ্চলে পানি সহজলভ্য ছিল না। ইসলাম পূর্বযুগে আরবদের অনেকেই লুটপাট করে জীবন চালাত। তারা নানা ধরনের ভুল, অর্থহীন ও কুসংস্কারাচ্ছন্ন ধারণায় বিশ্বাস করত। অত্যন্ত গোঁড়া প্রকৃতির এই আরবরা নারীকে কেবল সন্তান জন্ম দেওয়ার মাধ্যম, দাসী ও যৌন সেবিকা বলে মনে করত। বাবারা নিজ কন্যাকে ও স্বামীরা নিজ নিজ স্ত্রীদেরকে দুর্বল ও মূল্যহীন অস্তিত্ব বলে ভাবত। জীবনের কোনো ক্ষেত্রেই আরব মায়েদের কোনো অধিকার ছিল না। আরবদের মধ্যে একটি সংস্কার ছিল এমন যে তারা সফরে যাওয়ার সময় গাছের কোনো ডালে বা কাণ্ডে একটি রশি বেঁধে রাখত। ফেরার পর তারা যদি এ রশি দেখতে পেত তাহলে তারা ভাবত যে তাদের স্ত্রীরা এ সময়ে চারিত্রিক দিক থেকে পবিত্রই থেকেছেন। আর কোনো কারণে ওই রশি যদি নষ্ট হয়ে যেত তাহলে তারা স্ত্রীকে বিশ্বাসঘাতক ভেবে তার উপর যে কোনো ধরনের জুলুম চালাত।
জাহেলি যুগের আরবরা কন্যা সন্তান জন্ম নেয়াকে অশুভ বলে ভাবত। তাই কোনো নারী কন্যা সন্তান জন্ম দিলে তা গোপন রাখত এবং নিজের বান্ধবী ও পরিচিত কাউকেই এ সংবাদ দিত না। স্বামী যদি তার কন্যা সন্তানের জন্ম নেয়ার খবর পেত তাহলে লজ্জায় নিজেকে গোপন করে রাখত কিংবা অত্যন্ত অনিচ্ছায় ও কোনো যত্ন নেয়া ছাড়াই ওই কন্যা সন্তানকে লালন করত। কন্যা সন্তান কিছুটা বড় হলে তাকে খুব রুক্ষ একটি পোশাক পরিয়ে পশু চরাতে পাঠানো হতো। কন্যা সন্তানের জন্ম নেয়াকে অনেক আরব এতটা অশুভ ভাবত যে তারা ওই নবজাত কন্যাকে জীবন্ত কবর দিতে প্রস্তুত থাকত। কোনোভাবে কন্যা সন্তানের জনক হওয়ার খবর পেলে অশুভ অবস্থা হতে মুক্তি পাওয়ার আশায় ও লোকনিন্দা এড়াতে তারা কন্যাকে জীবন্ত কবর দিত। পবিত্র কোরআনের সূরা নাহালে এ সম্পর্কে মহান আল্লাহ বলেছেন,
যখন তাদের কাউকে কন্যা সন্তানের সুসংবাদ দেয়া হয় তখন তারা মুখ কালো হয়ে যায় এবং অসহ্য মনস্তাপে ক্লিষ্ট হতে থাকে। তাকে শোনানো সুসংবাদের দুঃখে সে লোকদের কাছ থেকে মুখ লুকিয়ে রাখে। সেভাবে অপমান সহ্য করে তাকে থাকতে দেবে না, তাকে মাটির নিচে পুঁতে ফেলবে। শুনে রাখো, তাদের ফয়সালা খুবই নিকৃষ্ট। কন্যা সন্তানকে সুশিক্ষিত করে একজন যুবকের কাছে বিয়ে দেওয়ার ধারণা জাহিলি জামানার আরবদের কাছে ছিল খুবই অসম্মানজনক বিষয়। সে যুগে আরব গোত্রগুলোর মধ্যে সংঘাত ও যুদ্ধ লেগেই থাকত, তাই তারা যুদ্ধের জন্য সাহসী পুত্র সন্তানের জন্ম কামনা করত। অন্যদিকে যুদ্ধের সময় কন্যা সন্তান বা নারীরা যুদ্ধবন্দী হতো, আর এ বিষয়টিও ছিল পুরুষদের জন্য বড় ধরনের কলঙ্ক। তাই এই সব লজ্জার সম্ভাব্য শিকার হওয়ার আগেই তারা কন্যা সন্তানকে জীবন্ত কবর দিত।
জাহেলি যুগের আরব রীতি অনুযায়ী নারী ও শিশুরা সম্পদের উত্তরাধিকারী হতে পারত না। কোন স্ত্রী বিধবা বলে তার পুত্র সন্তান শ্বশুর বা দেবর তাকে বিক্রি করত, অথবা তাকে কারো কাছে অর্পণ করে বিনিময়ে কোনো পণ্য সংগ্রহ করত। দেবর বা শ্বশুর এই নারীকে কখনো বিয়ে করত বিনা মোহর আনায়, অথবা তাকে অন্য কারো কাছে বিয়ে দিয়ে মোহর আনার অর্থ নিজেরা নিত, কখনো বা ওই বিধবাকে আর বিয়েই করতে দিত না। জাহেলি যুগে জীবন সঙ্গী নির্বাচনে নারীর পছন্দ বা অধিকার ছিল খুবই সীমিত, অন্যদিকে এ বিষয়ে পুরুষের ছিল পরিপূর্ণ অধিকার। মেয়েদের জন্য সর্বপ্রথম যে প্রস্তাবকে গুরুত্ব দিতে হতো তা হল চাচাতো ভাইকে বিয়ে করা। চাচাতো ভাই এ বিষয়ে আগ্রহী না হলে অন্যরা এ বিষয়ে অগ্রণী হতে পারত। সময়ের পরিক্রমায় পারিবারিক বিয়ের স্থান দখল করে গোত্রীয় বিয়ে এবং এ ধরনের বিয়ে গোত্রের মধ্যে ব্যক্তির সম্মান বাড়িয়ে দিত।
জাহিলি যুগের আরব পুরুষরা যত খুশি তত সংখ্যক নারীকে বিয়ে করতে পারত। স্ত্রীদের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠারও কোনো বাধ্যবাধকতা ছিল না। পুরুষদের কাছে যে স্ত্রী ছিল সবচেয়ে বেশি আকর্ষণীয় সেই স্ত্রী অন্য স্ত্রীদের তুলনায় ভালো থাকার অবস্থায় থাকত। ইন্দ্রিয় ভোগবিলাসে ডুবে থাকা ছিল সে যুগের আরব পুরুষদের অনৈতিক অবস্থার সাধারণ চিত্র। অনেক পুরুষ তার দাসীদের দেহ ব্যবসায় নিয়োজিত করে অর্থ উপার্জন করত। ইসলাম পূর্ব যুগে তথা অজ্ঞতার যুগে আরব সমাজে তালাক ছিল কেবলই পুরুষের নিয়ন্ত্রিত বিষয়। রাগের মাথায় বা অজ্ঞতা প্রসূত কিংবা স্ত্রীর গোত্রের বিরুদ্ধে প্রতিশোধ হিসেবে তারা তালাক দিত। তালাকের পর অন্য কোনো পুরুষকে বিয়ে করার অধিকার নারীর ছিল না। তালাক দিলেও সাবেক স্ত্রীকে অন্য কোনো পুরুষের স্ত্রী হতে দেখাকে তারা অপমানজনক বলে মনে করত। অবশ্য কখনো কখনো অর্থের বিনিময়ে তারা এ বিষয়ে সম্মতি দিত। এভাবে তালাকের বিষয়টিও ছিল আরব পুরুষদের হাতে শোষণ বা সুবিধা হাসিলের হাতিয়ার।
তো শ্রোতা ভাই বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে নারী মানব ফুল শীর্ষক ধারাবাহিক আলোচনার চতুর্থ পর্ব এখানেই শেষ করছি। কথা হবে আবারও আগামী অনুষ্ঠানে, আশা করছি তখনও আমাদের সঙ্গ দিতে ভুলবেন না।
শ্রোতা বন্ধুরা, এবারের পরিবেশনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, এবারে শুনুন আজকের অধিবেশনের সর্বশেষ আয়োজন। ১২৫
শ্রোতা ভাই বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো সুস্থ আছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দেখানো সৌভাগ্যের শ্রেণী শীর্ষক ধারাবাহিক আয়োজনের দশম পর্বে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কিছু অমূল্য বাণী ও উপদেশ তুলে ধরার চেষ্টা করব। আপনারা আমাদের সঙ্গেই আছেন যথারীতি এই প্রত্যাশা রইল।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, উপদেশ গ্রহণের জন্য মৃত্যুই যথেষ্ট, আর অমুখাপেক্ষিতার জন্য খোদাফিতি বা পরহেজগারিতাই যথেষ্ট, আর কর্মব্যস্ততার জন্য ইবাদত যথেষ্ট, আর কিয়ামতে একমাত্র ভবিষ্যৎ, আর আল্লাহই একমাত্র প্রতিদানদাতা। তিনি আরও বলেছেন, দুটি কাজের চেয়ে উত্তম কোনো পুণ্যের কাজ নেই, আল্লাহর প্রতি বিশ্বাস এবং আল্লাহর বান্দাদের উপকার করা, আর দুটি কাজের চেয়ে জঘন্য কোনো কাজ নেই, আল্লাহর সঙ্গে শিরক করা আর আল্লাহর বান্দাদের ক্ষতি করা। এক ব্যক্তি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, আমাকে কিছু উপদেশ দিন যার মাধ্যমে আল্লাহ আমার মঙ্গল করবেন। তখন হুজুর বললেন, বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো, তা তোমাকে দুনিয়া প্রেম থেকে মুক্ত করবে, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করো, কারণ তার নিয়ামতকে বাড়িয়ে দেয়, বেশি বেশি দোয়া করো, কেননা তুমি জানো না কখন তোমার দোয়া গ্রহণ করা হবে, সীমা লঙ্ঘন করো না, কারণ আল্লাহ এরূপ নির্ধারণ করেছেন যে যার সীমা লঙ্ঘিত হয় আল্লাহ অবশ্যই তার সহায় হয়। মহান আল্লাহ ইরশাদ করেন,
হে লোকেরা, তোমাদের সীমা লঙ্ঘনের ক্ষতি তোমাদের উপরই বর্তাবে, আর যেন প্রতারণা করো না, কারণ আল্লাহ এরূপ নির্ধারণ করেছেন যে মন্দ প্রতারণা কেবল তার কর্তাকেই পরিবেষ্টন করে থাকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আরও বলেছেন, শিগগিরই তোমরা শাসন ক্ষমতার প্রতি লালায়িত হবে, তখন তোমাদের পরিণাম হবে আফসোস আর অনুতাপ। তিনি আরও বলেন, সেই জাতি কখনো সফল হবে না যারা তাদের সামাজিক নেতৃত্বভার নারীর হাতে ন্যস্ত করে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে আরজ করা হল, কোন সঙ্গীরা উত্তম? তিনি বললেন, যখন তুমি তাকে স্মরণ করবে সে তখন তোমাকে সাহায্য করবে, আর যখন ভুলে যাবে সে তখন তোমাকে স্মরণ করিয়ে দেবে। আরও বলা হল, নিকৃষ্টতম লোক কারা? বললেন, জ্ঞানী লোকেরা যখন নষ্ট হয়ে যায়। মহানবী আরও বলেন,
আমার প্রতিপালক আমাকে নয়টি জিনিসের উপদেশ দিয়েছেন, প্রকাশ্য ও গোপনে নিষ্ঠা অবলম্বন করা, সন্তুষ্টি আর ক্রোধের অবস্থায় ন্যায়পরায়ণ থাকা, অভাব ও প্রাচুর্যের সময় মধ্যপন্থা অবলম্বন করা, আর যে আমার প্রতি অত্যাচার করে তাকে যেন ক্ষমা করি, আর আমার প্রতি যে কৃপণতা করে তাকে প্রদান করা, আর যে আমার সাথে সম্পর্ক ছেদ করে তার সাথে যেন সম্পর্ক করি, আর আমার নিরাপত্তা যেন হয় চিন্তা গবেষণা, আর আমার কথা যেন হয় জিকির, আর আমার তাকানো যেন হয় শিক্ষা গ্রহণ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, জ্ঞানকে লিপিবদ্ধ করার মাধ্যমে বেঁধে ফেলো। তিনি আরও বলেন, যখন কোনো জাতির দুর্বৃত্তরা তাদের নেতা হয়, তাদের নিকৃষ্টরা হয় কর্ণধার, আর দুষ্কৃতকারীদেরকে সম্মান করা হয়, তাহলে যেন তারা বিপদের অপেক্ষায় থাকে।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, অন্যদিকে যখন তোমাদের নেতারা হয় তোমাদের উত্তম লোকেরা, আর তোমাদের সামর্থ্যবানরা হয় তোমাদের দানশীল লোকেরা, আর তোমাদের কাজকর্ম হয় তোমাদের সবার পরামর্শ অনুযায়ী, তাহলে তোমাদের জন্য মাটির উপরিভাগে মাটির ভেতরের চেয়ে উত্তম হবে, আর যখন তোমাদের নেতারা হয় তোমাদের নিকৃষ্টরা, আর তোমাদের সামর্থ্যবানরা হয় তোমাদের কৃপণরা, আর তোমাদের কাজকর্ম ন্যস্ত হয় তোমাদের নারীদের ওপর, তখন তোমাদের জন্য মাটির উপরের চেয়ে নিচে থাকাই শ্রেয়। তিনি আরও বলেন, দ্রুত বেগে হাঁটা মুমিনের মূল্য কমিয়ে দেয়।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার মাল চুরি হয় সে সব সময় নিরাপরাধ লোকদেরকে দোষারোপ করতে থাকে, ফলে তার অপরাধ চোরের চেয়েও বড় হয়ে যায়। তিনি আরও বলেন, আল্লাহ তাকে ভালোবাসেন যে তার অধিকার আদায় করার ক্ষেত্রে উদারতা প্রদর্শন করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির সকাল ও সন্ধ্যা অতিবাহিত হয় এ অবস্থায় যে তার তিনটি জিনিস থাকে, তবে তার উপর দুনিয়ার নিয়ামত পরিপূর্ণ হয়ে যায়, যা সকাল ও সন্ধ্যা অতিবাহিত হয় সুস্থ অবস্থায়, তার মনে প্রশান্তি থাকে আর তার কাছে একদিনই জীবিকা থাকে। আর যদি চতুর্থ বস্তুটিও যদি তার থাকে, তাহলে তার দুনিয়া ও আখেরাতের সকল নিয়ামত পূর্ণ হয়, আর সেটা হল ইমান। তিনি আরও বলেন, দয়া করো সেই সম্মানিতের উপর যে লাঞ্ছিত হয়েছে, আর সেই ধনীর উপর যে নিঃস্ব হয়েছে, আর ওই জ্ঞানীর উপর যে মূর্খদের কপলে পড়েছে।
আল্লাহর শেষ নবী আরও বলেন, দুটি ব্যাপারে অসংখ্য মানুষ ধোকা খেয়ে থাকে, সুস্থতা আর অবসর, অর্থাৎ এগুলোর সদ্ব্যবহার করে না। তিনি আরও বলেন, অন্তরগুলো ওইসব লোকের বন্ধুত্বে বাধা পড়ে যারা তাদের প্রতি সদাচার করেছে, আর ওইসব লোকের শত্রু হয় যারা তাদের প্রতি অনিষ্ট করেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা নবীদেরকে মানুষের সাথে তাদের বিবেক বুদ্ধি অনুপাতে কথা বলার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, সেই ব্যক্তি অভিশপ্ত যে নিজের রুজির ভার অন্যের উপর ন্যস্ত করেছে। তিনি বলেন, ইবাদতের সাতটি অঙ্গ, তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ হল হালাল রুজি অর্জন করা।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, নিশ্চয়ই আল্লাহ জোর জবরদস্তি করে আনুগত্য গ্রহণ করেন না, আবার কারো অবাধ্যতার মাধ্যমে তিনি পরাস্ত হন না। বান্দাদের পৃষ্ঠপোষকতা প্রদান করা থেকে তিনি হাত গুটিয়ে নেননি, অথচ তিনি যেসব জিনিসের উপর তাদেরকে ক্ষমতাশীল করেছেন সেসবের উপর পূর্ণ ক্ষমতার অধিকারী, আর তিনিই হলেন সব রাজত্বের মালিক যা তাদেরকে দান করেছেন। সত্যিই যদি সব বান্দা খোদার আনুগত্যে অবিরত লিপ্ত থাকে, তাহলেও কোনো অন্তরায় ও প্রতিবন্ধক নেই। আবার যদি তারা আল্লাহর অবাধ্যতার কাজ করে, তবে তিনি চাইলে তাদের এবং তারা যা করে তার মাঝে প্রতিবন্ধক হতে পারেন। মহানবীর পুত্র ইব্রাহিম যখন মৃত্যুবরণ করছিল, তখন তিনি বলেন, যা অতীত হয়েছে তা যদি আল্লাহর কাছে প্রেরিত সঞ্চিত বস্তু না হতো, আর শেষ ও প্রথমের সাথেই সংযুক্ত সকলকেই মৃত্যুর পরিণতি বরণ করতে না হতো, তাহলে আমরা তোমার উপর তীব্রভাবে শোকাহত হতাম এ ইব্রাহিম। এরপর তাঁর চক্ষু অশ্রুসিক্ত হল এবং তিনি বললেন, চক্ষু অশ্রু ধরায় আর অন্তর শোকার্ত হয়, আর আমরা শুধু সেটাই বলি যা আল্লাহর পছন্দনীয়। আর সত্যিই হে ইব্রাহিম, আমরা তোমার জন্য শোকাহত হতো।